চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم
صلى الله عليه يا رسول الله وسلم عليك يا حبيب الله برن صلى الله عليك يا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. جیبان حب کی تمہار دیدار یا رسول اللہ چھیا شاعرو چھیا می گناہ گار یا رسول اللہ پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. اے کاش تصور میں مدینے کی گلی ہو, کاش تصور میں مدینے کی گلی ہو اور یا محمد بھی میرے دل میں بسے ہو. اے کاش تصور میں مدینے کی گلی ہو, مدینے کی گلی ہو اور یاد محمد بھی میرے دل میں بسی ہو اور یاد محمد بھی میرے دل. اے کاش میں بن جاؤں مدینے کا مسافر, اے کاش میں بن جاؤں مدینے کا مسافر, رمضان میں بن جاؤں مدینے کا مسافر, پھر رو کو براتے چلے ہو, پھر روتی ہوئے تیبا کو براتے چلے ہو. اے کاش مدینے میں مجھے موت یوں آئے, اے کاش مدینے میں مجھے موت یوں آئے, مکھٹ پہ تیرے سر ہو میری رو ہو چلے ہو چوکھٹ پہ تیرے سر ہو میری رو ہو اللہ کرم ایسا کرے تجھے کرم ایسا کرے تجھے پہ جہاں میں دعوت اسلام میں تیری دھوم اللہ تیری دھو میں مچی ہے دعوت اسلام تیری دھو میں مچی ہے سر حشر اسے کاش عطار ہمارا ہے ہمارا ہے ہمارا حشر اسے کاش دستِ شہبت سے یہی چیٹ ملی ہو دستِ شہبت سے یہی چیٹ ملی ہو اکاش تصور میں مدینے کی گلی ہو یا محمد بھی میرے دل میں بسی ہو
صلی اللہ علیہ حبیب صلی اللہ علیہ
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. ফিরদাউসুল আখবার নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে সে যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে তখন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকবেন, তবে সে যেন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। এই বিষয়টি কিন্তু আমাদের সবারই, আমাদের সবার আকাঙ্ক্ষা, সবার চাওয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে যদি আমি উপস্থিত হই, বা ইন্তেকালের পর আমি যখন কবরে যাই, আমার আল্লাহ আমার প্রতি যেন সন্তুষ্ট থাকে, রাজি থাকে। আল্লাহকে রাজি করে যাওয়ার আমাদের প্রত্যেকের নিয়ত এবং ইচ্ছে রয়েছে। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত না সুন্দর এবং সহজ একটি আমল আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে নবিয়ে পাক বলেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পড়ো। অধিক হারে দুরূদ শরীফ যদি পড়ো তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে যখন উপস্থিত হবে আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। একজন কবি কত সুন্দর বলেছেন, আগর কোই আপনা ভালা চাহতা হয় উসে চাহে জিসকো খুদা চাহতা হয় দুরুদ উন পে ভেজো সালাম উন পে ভেজো ইহি মোমিনো সে খুদা চাহতা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জামে সগীরের হাদিসে পাক, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন হে আশিকানে রসুল, আমরা কিছু নিয়ত করে নিই। মনে রাখবেন, প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন আমরা কিছু ভালো নিয়ত করি, ইলমে দিন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব। এখন বয়ান চলাকালীন উদাসীনতা কিভাবে আসবে? মোবাইল ফোন প্রত্যেকের কাছে নিয়ে বসে গেলেন, উদাসীনতা আসবে। পাশের ইসলামী ভাইয়ের সাথে আপনি কথা বলছেন, উদাসীনতা আসবে। ইলমে দিনের মাহফিল যেখানে হয় এবং ইলিম শিখার উদ্দেশ্যে যারা আমরা এসেছি, আমাদের ফোকাস থাকতে হবে আমি যেন ইলিম শিখি। আর ইলিম সেই সময় শিখতে পারবেন যখন আপনি উপস্থিত মস্তিষ্কে আপনি সেখানে বসে রয়েছেন, বসলেন কিন্তু আপনার মধ্যে ঘুমের ভাব, বসলেন মোবাইল ফোন ইউজ, বসলেন পাশের লোক থেকে কথা বলছেন। তো এভাবে ইলমে দিন শিখা থেকে আমরা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো উদাসীনতা থেকে বেঁচে থাকার জন্য আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ। নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো, আমিও নিয়ত করলাম নিজের সংশোধনের জন্য এবং আমলের নিয়তে বয়ান করব। যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুররাতুন নাসিহিন নামক কিতাবে এই ঘটনা লেখা হয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে আনা হবে, তাকে তার আমলনামা দেয়া হবে, যেখানে সে অনেক গুনাহ লিখিত দেখবে। তখন সে আরজ করবে, ইয়া আল্লাহ, হে আমার দয়ালু আল্লাহ, আমি তো এই সকল গুনাহগুলো করিনি। আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার কাছে এর সাক্ষী রয়েছে। সে বান্দা তার ডান ও বাম দিকে তাকাবে কিন্তু কোনো সাক্ষী খুঁজে পাবে না এবং বলবে, হে দয়ালু প্রতিপালক, সেই সাক্ষীগণ কোথায়? তখন আল্লাহ পাক তার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিবেন। কান বলবে, হ্যাঁ আমরা হারাম শুনেছি এবং আমরা এর সাক্ষী। চোখ বলবে, হ্যাঁ আমরা হারাম দেখেছি। জিহ্বা বলবে, আমি হারাম বলেছিলাম। একইভাবে হাত ও পা বলবে, হ্যাঁ আমরা হারামের দিকে অগ্রসর হয়েছিলাম। কোরআনুল করিমের মধ্যে সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনসুল ইমানের অনুবাদ, আজ আমি তাদের মুখগুলোর উপর মোহর করে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। সেই বান্দা এসব শুনে অবাক হয়ে যাবে। এরপর যখন আল্লাহ পাক তাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন, তখন ডান চোখের একটি লোম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করার অনুমতি চাইবে, তাকে অনুমতি দেওয়া হবে। লোম আল্লাহ তাআলার অনুমতি নিয়ে সে আরজ করবে, ইলাহি তুমি কি এরশাদ করোনি যে আমার যে বান্দা আমার ভয়ে ঝরানো চোখের পানিতে তার চোখের কোনো লোম ভেজাবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক এরশাদ করবেন, কেন নয়? তখন সেই লোম আরজ করবে, ইয়া আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা তোমার ভয়ে কেঁদেছিল, যার ফলে আমিও ভিজে গিয়েছিলাম। এটা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন। তখন এক আহ্বানকারী উচ্চস্বরে আহ্বান করবে, শোনো অমুকের ছেলে অমুক তার চোখের একটি লোমের কারণে দোজক থেকে মুক্তি পেয়ে গেল। রহমতে হক বাহা নামি জয়াত, আল্লাহ তাআলার রহমত মূল্য তালাশ করে না, আল্লাহ তাআলার রহমত বাহানা তালাশ করে। আমির আলে সুন্নাত দামত বরকাতুমুল আলিয়া আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, তেরে খৌফ সে তেরে ডর সে হমেশা মে থর থর রহু কাঁপতা ইয়া ইলাহি, মেরে আশক বহতে রহে কাশ হর দম তেরে খৌফ সে ইয়া খুদা ইয়া ইলাহি। হে আশিকানে রসুল, এই ঘটনা থেকে খোদা ভীতিতে কান্নার গুরুত্ব যেমন জানা গেল, তেমনি এটাও জানা গেল যে আল্লাহ পাকের রহমত অনেক বড়। সে দয়ালু আল্লাহ তার বান্দাদের প্রতি অসীম দয়া করেন। দুনিয়ার নিয়ম হল ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু উৎসর্গ হয়ে যান আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি, উৎসর্গ হয়ে যান আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি, উৎসর্গ হয়ে যান আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি। অবাধ্যতার আধিক্য সত্ত্বেও তিনি আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখেন, গুনাহ সত্ত্বেও আমাদের দয়ারু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন না, ভুলের প্রাশ্চুর্য সত্ত্বেও তিনি আমাদেরকে তার দয়ার দরজা থেকে দূরে রাখেন না। সে দয়ালু, কেবল তার অনুগ্রহ ও রহমতে গুনাহ ঢেকে দেন, কারণ তার রহমত তার ক্রোধের উপর অগ্রগামী। তবে একটি নীতি মনে রাখা দরকার, আমরা দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এবং তিনি আমাদের মালিক, তার আদেশ পালন করতে আমরা বাধ্য, এরপর তার দয়া যার কোনো সীমা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অসীম, বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কাঁদে তওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। মাওলানা হাসান রাজা খান তিনি বলেন, সবকত রহমতি আলা গদবি, জব সে তুনে সুনা দিয়া ইয়া রব আসরা হম গুনাহগারো কা আর মজবুত হো গয়া ইয়া রব। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত গজবের উপর, তার গজবের উপর প্রাধান্য রাখে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলার এই ফরমান রয়েছে, তিনি বলেন, যখন থেকে এই ফরমান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে, আমরা যারা গুনাহগার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমাদের আশা ভরসা আরো মজবুত হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহকে নারাজ করেছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিলাম, কিন্তু যে রব তাবারক ওয়া তাআলা আমি নাফরমানি করেছি, সে রব তবারক ওয়া তাআলা রহমান, রহিম, করিম, গফুর, সত্তার। বান্দা যখন আল্লাহ তবারক ওয়া তাআলার দরবারে সে বিনীত হাত তুলে দেয় এবং বলে, মাওলা আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার নাফরমানি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার অবাধ্যতার মধ্যে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ঢেউ আসে এবং সেই বান্দার বিনয় সহকারে কাকুতি মেনতি করার বরকত কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করা এক বিরাট নিয়ামত, আর স্বয়ং খোদা ভীতি এক বিরাট নিয়ামত। যতক্ষণ পর্যন্ত এই মহান সম্পদ অর্জিত না হয়, গুনাহ থেকে মুক্তি এবং নেক আমলের প্রতি ভালোবাসা অর্জন করা কঠিন। কিন্তু যখন এই মহান নিয়ামত লাভ হয়, তখন নেক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা খুব সহজ হয়ে যায়। সে মহান নিয়ামত কি শুনুন, খোদা ভীতি কাকে বলে? আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া, তিনি কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল ও জবাব এই কিতাবের মধ্যে তিনি খোদা ভীতি সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে লেখেন, আল্লাহ পাকের গোপন পরিকল্পনা, তার অমুখাপেক্ষিতা, তার অসন্তুষ্টি, তার পাকড়াও, তার পক্ষ থেকে প্রদত্ত আজাব, তার ক্রোধ এবং এর ফলে ইমানের ধ্বংস ইত্যাদির প্রতি ভীত থাকার নাম খোদা ভীতি বা আল্লাহর ভয়। কুরআনুল করিমে আল্লাহ পাক মমিনদেরকে বহু স্থানে এই পবিত্র গুণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, যেমনটি পারা পাঁচ সুরা নিসার ১৩১ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, কনজুল ইমানের অনুবাদ, এবং নিশ্চয়ই আমি তাকিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব প্রদান করা হয়েছে, এবং তোমাদেরকেও যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অনুরূপভাবে পারা ২২ সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা, কনজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো। পারা ৪ সূরা আলে ইমরানের ১৭৫ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, কনজুল ইমানের অনুবাদ, এবং আমাকেই ভয় করো যদি ইমান রাখো। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল যে ইমানের অন্যতম দাবি হলো খোদা ভীতি, আল্লাহকে ভয় করা। নিঃসন্দেহে আখিরাতের চিন্তায় অস্থির থাকা, জাহান্নামের আজাবের জন্য কান্না করা এবং খোদা ভীতিতে ডুবে থাকা এক বড় নিয়ামত। আফসোস, আজ দুনিয়ার দুঃখে তো অশ্রু বর্ষণ করা হয়, কিন্তু আখিরাতের চিন্তায় কাদার প্রেরণা কমে যাচ্ছে। একটু ভেবে দেখুন, এই দুনিয়ার কি মূল্য আছে যে এর জন্য অশ্রু বর্ষণ করবে? এই দুনিয়া তো একটি মুসাফিরখানার মতো, যেখানে মুসাফিররা এসে আশ্রয় নেয় এবং কিছুদিন থাকার পর চলে যায়। মুসাফিরখানায় কিছুদিন বসবাসকারীরা কখনো সেখানে দীর্ঘ আশা রাখে না। মুসাফিরখানায় কিছুদিন বসবাসকারীরা কখনো সেখানকার জাঁকজমককে মন দেয় না। অতএব আমাদেরও দুনিয়ার চিন্তা করা উচিত নয় এবং এর জন্য অশ্রু বর্ষণ করা উচিত নয়। বরং যদি অশ্রু ঝরাতে হয়, তবে আল্লাহর ভয়ে ঝরান, রসুলের ইশকে ঝরান, আখরাতের চিন্তায় ঝরান, গুনাহের আধিক্যের জন্য ঝরান। যদি কাঁদতেই হয় নেক আমল করতে না পারার জন্য অশ্রু ঝরান, মৃত্যুর কঠিনতা স্মরণ করে ঝরান, মদিনার বিরহে ঝরান, আল্লাহ পাকের গোপন রহস্যের ভয়ে ঝরান, কবরকে স্মরণ করে ঝরান, কবরের ভয়াবহতা ভেবে ঝরান, কবরের অন্ধকার স্মরণ করে ঝরান, কবরের সংকীর্ণতা স্মরণ করে ঝরান, কিয়ামতের ভয়াবহ পর্যায়গুলো স্মরণ করে ঝরান। এই ভেবে অশ্রু প্রবাহিত করুন যে কিয়ামতের দিন আমরা আমাদের প্রতিটি আমলের হিসাব কিভাবে দেব, হাশরের দিনের গরম আমরা কিভাবে সহ্য করব, হাশরের দিনে তরবারির চেয়েও ধারালো এবং চুলের চেয়েও সরু ফুলসিরাত কিভাবে পার করব, আমাদের ইমানের উপর মৃত্যুর হবে কি না, নাকি আমাদের ইমান আমাদের থেকে বিদায় নিবে, মোট কথা আখরাতের চিন্তায় অস্থির হয়ে অশ্রু ঝরান। এবং যদি অশ্রু না ঝরে তবে এই কারণে অশ্রু ঝরান যে আমাদের অশ্রু খোদা ভীতিতে কেন ঝরে না। আহ, দুনিয়ার জন্য তো আমরা কাঁদলাম, কিন্তু আখরাতের জন্য, কবরের জন্য, আল্লাহর জন্য আমাদের চোখের অশ্রু কোথায়? আমির আহলে সুন্নাত বলেন, ইলতিজা হে মেরি ইয়া হাবিবে খোদা, ইলতিজা হে মেরি ইয়া হাবিবে খোদা, আশক বার আঁখ হো যায় মুঝকো আতা। আমিন। বিজাহি খাতিমিন নবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, খোদা ভীতিতে অশ্রু বর্ষণের অনুপ্রেরণায় প্রিয় নবী রসুলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কনজুল উম্মালের হাদিসে পাক, কিয়ামতের দিন সব চোখ কাঁদবে কিন্তু তিনটি চোখ কাঁদবে না। এর মধ্যে একটি হলো সেই চোখ যা খোদা ভীতিতে কেঁদেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, কাঁদো এবং যদি না পারো তাহলে কাঁদার চেষ্টা করো, কেননা জাহান্নামে জাহান্নামীরা কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে, তাদের অশ্রু তাদের চেহারায় এভাবে প্রবাহিত হবে যেন সেগুলো নালা। যখন অশ্রু শেষ হয়ে যাবে তখন রক্ত ঝরতে শুরু করবে এবং চোখে ক্ষত হয়ে যাবে। এক ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কোন জিনিসের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার অশ্রুর মাধ্যমে। সে আরজ করল, আমি আমার অশ্রুর মাধ্যমে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাব? ইরশাদ করলেন, ওই দুইটি চোখের অশ্রুকে আল্লাহ পাকের ভয়ে প্রবাহিত করো, কারণ যে চোখ আল্লাহ পাকের ভয়ে কাঁদে তাকে জাহান্নামের আজাব স্পর্শ করবে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরআনুল করিম এবং হাদিস শরীফের পাশাপাশি ইসলামী মনীষীদের উক্তিতেও খোদা ভীতি অর্জনের উপদেশ বিদ্যমান। আসুন, খোদা ভীতিতে কাদা সংক্রান্ত মনীষীদের কয়েকটি আমরা উক্তি শুনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, তুমি নিকৃষ্ট ব্যক্তি হতে বাঁচো। সে আরজ করল যে নিকৃষ্ট ব্যক্তি কে? তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। একজন বাবা হয়ে নিজের সন্তানকে যে উপদেশ দিচ্ছেন, আজও কি আমরা নিজের সন্তানকে এভাবে উপদেশ দেই? আজও কি নিজের সন্তানকে আমরা পরকালের চিন্তা, কবরের চিন্তা, আখরাতের চিন্তার ব্যাপারে তাদেরকে নিয়ে আলোচনা করি কি করি না? আমাদের অবস্থা কেমন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি মোতাবেক নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যে আল্লাহকে ভয় করে না। আমরা যারা রয়েছি আমাদের অবস্থা এমন, মুখ দ্বারা আমরা প্রত্যেকে বলি আল্লাহকে ভয় করি, যখন জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভয় করেন, হ্যাঁ ভয় করি। আল্লাহকে ভয় করা ইমানের দাবি, ফরজ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু আমাদের আমল দ্বারা, আমাদের চলা ফেরা উঠা বসা দ্বারা বুঝে আসে না যে প্রকৃত আল্লাহকে আমরা ভয় করি। আর একটু চিন্তা করে দেখুন, যদি আল্লাহকে ভয় করতাম তাহলে কি নামাজকে কাজা করতাম? যদি আল্লাহকে ভয় করতাম মিথ্যা বলতাম? যদি আল্লাহকে ভয় করতাম গীবত করতাম? যদি আল্লাহকে ভয় করতাম অশ্লীলতার মধ্যে দিন রাত কাটাতাম? যদি আল্লাহকে ভয় করতাম হারাম দেখতাম? যদি আল্লাহকে ভয় করতাম হারাম শুনতাম? যদি আল্লাহকে ভয় করতাম হারাম খেতাম? যদি আল্লাহকে ভয় করতাম তাহলে নবিয়ে পাকের সুন্নতকে আমি বর্জন করতাম? যদি আল্লাহকে ভয় করতাম মা বাবার না ফরমানি করতাম? যদি আল্লাহকে ভয় করতাম আমি প্রতিবেশীর উপর অত্যাচার করতাম? যদি আল্লাহকে ভয় করতাম সুদের লেনদেন করতাম? যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমি হারাম কাজে লিপ্ত থাকতাম? আমাদের মুখের দাবি হচ্ছে আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের আচার আচরণ কাজকর্ম দ্বারা এটি বুঝে আসে না যে আল্লাহকে ভয় করি। আরে আল্লাহকে ভয় করতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনা করতাম? যদি আল্লাহকে ভয় করতাম আমরা চোখকে হারামের দিকে দৃষ্টিপাত করতাম? যদি আল্লাহকে ভয় করতাম একা ঘরে নির্জনে মোবাইল নিয়ে আল্লাহ তাআলার নাফরমানিতে আমি দিন রাত কাটাতাম? যদি আল্লাহকে ভয় করতাম নির্জনে গিয়ে প্ল্যানিং করে গুনাহ করতাম? যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্টমূলক কাজ থেকে আমরা বাঁচতাম? কিন্তু আমাদের মুখের দাবি আল্লাহকে ভয় করি, কিন্তু অবস্থা এমন যে আমরা প্রকৃত যারা আল্লাহকে ভয় করে সেরকম আমাদের ভয় নেই। আল্লাহকে যারা ভয় করেছে আজকে তারা মাজারে রয়েছে। আল্লাহকে যারা ভয় করেছে তারা আল্লাহ তাআলার ওলি হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করলে এর মধ্যে আমাদের লাভ, আমাদের আখিরাতের বেনিফিট রয়েছে এবং নাজাতের ওসিলা রয়েছে। ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নুমা বলেন, খুব কাঁদো আর যদি কান্না না আসে তবে কাদার মতো ভান করো। ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, যদি তোমাদের মধ্যে কেউ বাস্তব অবস্থা জানতে পারে তবে সে খোদা ভীতিতে এমন চিৎকার করবে যে তার আওয়াজ বন্ধ হয়ে যাবে এবং এত বেশি নামাজ পড়বে যে তার কোমর কথা বলবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের ভয়ে আমার এক ফোঁটা অশ্রু প্রবাহিত করা আমার কাছে পাহাড় পরিমাণ সোনা সদকা করার চেয়ে প্রিয়। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি আল্লাহ পাকের ভয়ে এত কাঁদব যে আমার অশ্রু গাল বেয়ে নামবে, এটা আমার কাছে পাহাড় পরিমাণ সোনা সদকা করার চেয়ে বেশি পছন্দনীয়। রোনে ওয়ালি আঁখে মাঙ্গো রোনা সব কা কাম নেহি, জিক্রে মহব্বত আম হ্যায় পর সোজে মহব্বত আম নেহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্নারত চোখ চাওয়া উচিত যে মওলা তোমার ভয়ে তোমার হাবিবের মহব্বতে কান্নার মতো আমাকে চোখ দান করো। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল যে যার কান্না আসে না তার কাঁদার চেষ্টা করা উচিত। অনেক সময় গুনাহের আধিক্য এবং অন্তরের কাঠিন্যের কারণে চোখের পানি শুকিয়ে যায়। এই কাঠিন্য দূর করার একটি উপায় হলো খোদা ও নফল রোজার আধিক্য। এতে অন্তর নরম হবে এবং খোদা ভীতিতে কাঁদার সৌভাগ্য লাভ হবে। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব নেকির দাওয়াত থেকে কাদার কয়েকটি ফজিলত বয়ান করছি, মনোযোগ দিয়ে শুনুন। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে মুমিনের চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে যদিও তা মাছির মাথার সমান হয় আর সেই অশ্রু তার চেহারার দৃশ্যমান অংশে পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। আমিরুল মুমিনীন হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যখন তোমাদের মধ্যে কারো আল্লাহর ভয়ে কান্না আসে তখন সে চোখের পানি কাপড় দিয়ে মুছবে না, বরং গাল বেয়ে পড়তে দেবে, কারণ সে এই অবস্থায় রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খোদা ভীতিতে কাদার ফজিলতগুলোর মধ্যে একটি ফজিলত এই যে, যে ব্যক্তি খোদা ভীতিতে কাঁদবে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। হাজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে কাদার অনেক উপকারিতা রয়েছে। যেমন বিশেষজ্ঞরা বলেছেন, ওই পানি যা অশ্রুরূপে চোখ থেকে বের হয় তা চোখ থেকে বের হওয়া অন্যান্য পানি থেকে ভিন্ন হয়। গবেষণায় জানা গেছে যে প্রত্যেক ব্যক্তির সপ্তাহে কমপক্ষে একবার 15 মিনিট কাদা উচিত। সপ্তাহে একবার কাদা মস্তিষ্কের কার্যকারিতার উপর ভালো প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলেন যে অশ্রু মানুষের শরীরে বিদ্যমান কোলেস্ট্রল কমায়, ভারাক্রান্ত হৃদয়ে প্রবাহিত অশ্রু মানসিক চাপ দূর করে, যা উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, সুগার এবং হৃদরোগ প্রতিরোধ করে। অশ্রু আটকানোর কারণে চোখে ডিহাইড্রেশন হয়, যার ফলে দৃষ্টিশক্তি দুর্বল হয়। পক্ষান্তরে সপ্তাহে একবার কাদার ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়। গবেষণায় এটাও জানা গেছে যে অশ্রুরূপে যে পানি চোখ থেকে বের হয় তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে। এই ধরনের অশ্রু অত্যন্ত অল্প পরিমাণেও ঝরানো হলে তার ফলে ধমনীতে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ত্বকের রোগ অর্থাৎ স্ক্রিনের যে রোগগুলি রয়েছে তা থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো অশ্রু প্রবাহিত করার উপকারিতা শুনে কাদার মানসিকতা তৈরি হচ্ছে। মনে রাখবেন যে শরীয়ত অনুযায়ী যে কান্না পছন্দনীয় এবং যেটার উপর সওয়াব রয়েছে সেই কান্না আল্লাহ পাকের জন্য হবে, আখরাতের চিন্তায় হবে, খোদা ভীতিতের কারণে হবে। পক্ষান্তরে দুনিয়ার জন্য কাঁদলে চোখের উপকারিতা পাওয়া যেতে পারে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আফসোস, আজ আমরা দুনিয়ার ভালো করার জন্য কতটা অস্থির। দুনিয়া ভালো হয়ে যাক, স্বাস্থ্য ঠিক হয়ে যাক, দুশ্চিন্তা দূর হয়ে যাক, বিপদ আপদ দূর হয়ে যাক, ধন সম্পদের প্রাচুর্য হয়ে যাক, দামি মোবাইল পাওয়া যাক, নতুন গাড়ি পাওয়া যাক, মোট কথা অসংখ্য দুনিয়াবি উদ্দেশ্য রয়েছে যা অর্জনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু আফসোস, আখিরাতকে উন্নত করার প্রেরণা তেমন দেখা যায় না যেমনটি দেখা উচিত। আহ, আমাদেরও যেন দুনিয়ার নশ্বরতার প্রকৃত অর্থে উপলব্ধি হয়ে যায়, আমাদেরও উদাসীনতা শেষ হয়ে যায়, যদি আমাদেরও রহমতের আশার পাশাপাশি সত্যিকার অর্থে খোদা ভীতিতে নিয়ামত অর্জিত হয়ে যেত, মন্দ পরিণতির ভয় আমাদের মনে বাসা বাঁধত, আহ, আমাদেরও যেন সত্যিকারের মালিকের সন্তুষ্টির ভয় সর্বদা লেগে থাকে, মৃত্যুর সময়ে কঠিনতা, গোসল, কাফন ও দাফনের অবস্থা এবং মৃত অবস্থায় নিজের অসহায়ত্বের অনুভূতি হয়ে যায়, কবরের অন্ধকার এর ভয়, কবরে আগত ফেরেশতাদের প্রশ্ন এবং কবরের আজাবের দুঃখ যেন আমাদের সর্বদা পীড়িত করে। আহ, কবরের ভয়াবহতা সব সময় যেন আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করে, যে হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, চারজন ইসলামী ভাই কাদের উপর বহর করে অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাবে, দেখতেই দেখতে লোকেরা আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে ফেলবে, চারিদিক দিয়ে লোকেরা এসে আমাদেরকে মাটি চাপা দিয়ে একাকিত্বে কবরে রেখে চলে যাবে। আহ, সেই কবরের সংকীর্ণতা এবং কবরে একাকিত্বের ভয় যেন আমাদের অন্তরে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে উপস্থিতি এবং সবার সামনে দোষ প্রকাশ পাওয়ার অপমানের ভয় আমাদের মনে যেন থাকে। দোজখের ভয়ানক চিৎকার, দোজখের ভয়ানক শাস্তি এবং জান্নাতের মহা নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ভয় যেন আমাদের অস্থির করে রাখে, এবং এই ভয় আমাদের জন্য হিদায়াত ও রহমতের মাধ্যম যেন হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এতে কোনো সন্দেহ নেই যে আম্বিয়া ইকরাম আলিমুসালাতাম ওই পবিত্র সত্তা যারা আল্লাহ পাকের দরবারে সকল সৃষ্টির চেয়ে উচ্চ মর্যাদাবান, তারা ওই পবিত্র সত্তা যারা নিঃসন্দেহে আল্লাহ পাকের ক্রোধ, তার শাস্তি এবং তার অসন্তুষ্টি থেকে সুরক্ষিত। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের দ্বারা গুনাহ সংগঠিত হতে পারে না, বরং তাদের শান্ত এমন যে তারা যার জন্য সুপারিশ করেন আল্লাহ পাক তাকেও দুনিয়া ও আখিরাতের আজাব থেকে সুরক্ষিত রাখেন। এই পবিত্র সত্তা আম্বিয়া ইকরাম আলিমুসালাতাম থেকে গুনাহ হওয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে সুরক্ষিত রাখা হয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টির উচ্চ পদে তারা অধিষ্ঠিত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছেন, ফরিয়াদ করেছেন। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাত ভর ইবাদতে কাটাতেন এবং কান্না করতেন। আলা হযরত বলেন, আল্লাহ ক্যা জাহান্নাম আবি না সর্দ হোগা কে রো রো কে মুস্তফা নে দরিয়া বাহা দিয়ে হ্যাঁ। আম্বিয়া ইকরাম আলিমুসালাতামের মধ্যে অনেকে এমন ছিলেন যাদের কান্না ও ফরিয়াদ অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকতো। আসুন আম্বিয়া ইকরাম আলিমুসালাতামের ক্রন্দনের ব্যাপারে, যারা আল্লাহ তাবারকা ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও কেঁদেছেন, আল্লাহ তাবারক তাআলার নবী হওয়া সত্ত্বেও কেঁদেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে যা দায়িত্ব দিয়েছেন সঠিক পালন করার পরেও কেঁদেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মারিফাত অর্জন করার পরেও কেঁদেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আনুগত্য করে জীবন অতিবাহিত করার পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে তারা কেঁদেছেন। শুনুন, হযরতে দাউদ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত আছে যে একবার চল্লিশ দিন পর্যন্ত সেজদারত অবস্থায় কাঁদছিলেন এবং আল্লাহ পাকের লজ্জায় আকাশের দিকে নিজের মাথা তুলেননি। এত বেশি কাঁদার কারণে তার চোখের পানিতে ঘাস জন্মে যায় যেখানে সেজদা করেছেন সেখানে, এত কেঁদেছেন। কত চোখ দিয়ে পানি ঝরে গেলে মাটি থেকে ঘাস জন্মিয়েছে, একটু উপলব্ধি করুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে দাউদ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কেঁদেছেন এবং রেওয়ায়েতে এসেছে সে ঘাস দিয়ে তার মাথা ঢেকে গিয়েছিল, এত ঘাস জমিনে জন্মেছিল। হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন নামাজে জন্য দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন যে এক মাইল দূর থেকে তার বুকের সৃষ্ট কান্নার আওয়াজ শোনা যেত। এক মাইল কাকে বলে? এক মাইল দূরত্ব থেকে ইব্রাহিম আলী সালাতু সালামের বুকের কান্নার আওয়াজ শোনা যেত। আমরাও নামাজ পড়ি, আমরাও নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পর আমাদের অবস্থা কী থাকে? আমরা বিভিন্ন দুনিয়ার কল্পনা নিয়ে, চিন্তা নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে থাকি, কিন্তু যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রকৃত, যারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঠিক ইবাদত করেছেন, তাদের অবস্থা দেখুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে নামাজে কাঁদতেন, বুকের আওয়াজ এক মাইল দূরত্ব থেকে শোনা যেত। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের কান্না যদি নাও আসে, কমপক্ষে নামাজে যখন দাঁড়ায়, বিনয় সহকারে দাঁড়ায়, এই ভেবে দাঁড়ায় হয়তোবা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াতেন, এই ভেবে হয়তোবা এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই সিজদা আমার জীবনের শেষ সিজদা হতে পারে, এই রুকু আমার জীবনের শেষ রুকু হতে পারে, এই কমা আমার জীবনের শেষ কমা হতে পারে, এই জলসা আমার জীবনের শেষ জলসা হতে পারে, নামাজ পড়েছি আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এভাবে যদি আমাদের মন মানসিকতা যদি তৈরি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নামাজের মধ্যে যে একাগ্রতা, নামাজের রুকুর যে স্বাদ, সিজদার যে স্বাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে সিজদা করার যে একটি স্বাদ উপলব্ধি আল্লাহওয়ালাদের হয়েছে, সেটি পরিপূর্ণ না হলেও একটুও তো আমরা পাব। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, একটা তো নামাজ আমরা পড়ি না অনেকে, আর যারা পড়ি, নামাজে যে সঠিক হক আদায় করা সেটিও আমরা করি না। আল্লাহর দিকে মন মানসিকতাকে লাগিয়ে নামাজ পড়া, ধ্যান ধারণাকে লাগিয়ে নামাজ পড়া, এই বিষয়টি আমাদের দেখা যায় না। নামাজ পড়লে দুনিয়ার খেয়াল, এদিক সেদিকের খেয়াল, এবং দেখা যায় নামাজের মধ্যে অলসতা, অসাবধানতা। অনেকে তো নামাজ পড়তে গিয়ে রাকাতও ভুলে যায়, কত রাকাত পড়েছি, এত অসাবধানতা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা যেভাবে আল্লাহকে ভয় রেখে ইবাদত করেছে, সেভাবে আমাদের ভয় অনুভব করা উচিত। তাহলে আমরা ইবাদতের স্বাদ পাবো, সিজদার স্বাদ পাবো, রুকুর স্বাদ পাবো, এবং এই ইবাদত আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের, আল্লাহ তাআলাকে কেমন তারা ভয় করতেন এবং কান্নাকাটি করতেন। হযরতে আবুল বিশ্বর সালেহ মুররি রহমতুল্লাহ তাআলা একজন মহান মুহাদ্দিস এবং মুবাল্লিগ ছিলেন। বয়ানের সময় তার নিজের এই অবস্থা হতো যে খোদা ভীতিতে তিনি কাঁপতেন, থরথর করে কাঁপতেন, এবং এমনভাবে হাওমাও করে কাঁদতেন যেমনটি কোনো মহিলা তার একমাত্র সন্তান হারানোর বেদনায় শোকে কাঁদে। কখনো কখনো অতিরিক্ত কান্নার কারণে এবং দেহের কম্পনের ফলে তার অঙ্গ প্রত্যঙ্গের জোড়গুলো স্থানচ্যুত হয়ে যেত। কেমনভাবে কাঁদতেন যে জোড়সমূহ আলাদা হয়ে যেত আল্লাহ তাআলার ভয়ে, এমন তিনি কাঁদতেন। তার খোদা ভীতির এই অবস্থা ছিল যে যদি কখনো কবর দেখতেন, তাহলে দুই তিন দিন নিরাবতা পালন করতেন এবং খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার উপর আল্লাহর ভয় এতটাই প্রবল ছিল যে তিনি সর্বদা আল্লাহর ভয়ে কাঁপতেন এবং ফরিয়াদ করতেন, মানুষকে আল্লাহর ভয়ের উপদেশ দিতেন, এবং উপদেশ দিতে গিয়ে বলতেন, হে লোকেরা, যদি তোমরা মাটির নিচে শায়িত মানুষদের অবস্থা জানতে পারো, তাহলে ভয়ে তোমরা দাঁড়ানোর অবস্থায় গলে যাবে। যদি কবরের ভিতরে যারা আছে এদের অবস্থা যদি জেনে নাও, তাহলে তোমরা দাঁড়ানো অবস্থায় তোমরা গলে যাবে। কেমন পরিস্থিতি, কেমন খাজা গরিব নওয়াজের আল্লাহর প্রতি ভয় ছিল। 90 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়াতলে যিনি নিয়ে এসেছেন, যার জীবনের অধিকাংশ সময় আল্লাহ তাআলার পথে সফরে অতিবাহিত হয়েছে, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত মসজিদে করেছেন, পাহাড়ের গুহায় গিয়ে করেছেন, তাকওয়া পরহেজগারী, যার জীবনের অধিকাংশ সময় এভাবে তার অতিবাহিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করেছেন, এটাই বলা হয় যারা যত আল্লাহ তাআলার মারিফাত অর্জন করে তারা ততই আল্লাহকে ভয় করে। আমরা যদি দেখি 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়াকে দেখা গিয়েছে, তিনি একটি বয়ানে আল্লাহ তাআলার গোপনীয় রহস্য যখন বয়ান করছিলেন, বয়ান চলাকালীন তিনি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে বয়ান চলাকালীন তিনি পড়ে গিয়েছিলেন, এবং একজন বাচ্চা যেমন মা থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদে, সেভাবে তিনি আল্লাহ তাআলার ভয়ে কাঁদছিলেন। একবার কবরের আজাব এবং কবরের ভয়াবহতাকে স্মরণ করে প্রায় সপ্তাহখানেক ওনার মুখে হাসি দেখেনি, এমনভাবে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া আল্লাহ তাআলাকে ভয় করেন। নামাজে ওনাকে কাঁদতে দেখেছে লোকেরা, ইমাম সাহেব তিলাবত করছেন, আয়াতে কারিমার মধ্যে জাহান্নামের ভয়াবহতা, কবরের আজাবের কোনো কথা, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কাতারে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেভাবে ভয় করার সেভাবে আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমরা যেন কাঁদি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেন কান্নাকাটি করি, এটি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। এবং এই কান্নার নিয়ামত পাবো কিভাবে, যখন আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখব। গুনাহের কারণে হৃদয় কঠোর হয়ে যায়, কান্নার নিয়ামত কেড়ে নেওয়া হয় এই গুনাহের কারণে। আর বর্তমান যুগ তো সোশ্যাল মিডিয়ার যুগ, খুললেই দেখা যায় যে কোনো না কোনো এমন দৃশ্য চোখে পড়ে যেটি দেখা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে টাকা দিয়ে লোকেরা এই সকল গুনার মধ্যে আবদ্ধ রয়েছে, নির্জনে গিয়ে আবদ্ধ রয়েছে, কেউ দেখে না। আরে কেউ দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বড় ভাই দেখে না, প্রতিবেশী দেখে না, বন্ধু দেখে না। কিন্তু যে রব তাবারক ওয়া তাআলা, যিনি অন্ধকার রাতে কালো পাথরে কালো পিঁপড়া যখন চলে, সে পিঁপড়ার চলার যে পায়ের অবস্থাটি জানে, শুনে, দেখে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যতই নির্জনে পর্দাতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে এই ভেবে কেউ দেখে না, সে রব তাবারক ওয়া তাআলা দেখছেন, তিনি পাকড়াও করবেন, তিনিই আজাব দিবেন। আরে কোথায় যাচ্ছেন গুনাহ করার জন্য, কোথায় যাচ্ছেন যে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য? কেউ দেখে না, আল্লাহ দেখে। আপনি হারাম দেখছেন, আল্লাহ দেখছে। নাফরমানি করছেন, আল্লাহ দেখছে। সুদ খাচ্ছেন, আল্লাহ দেখছেন। বেপর্দা নারীর সাথে বসছেন, আল্লাহ দেখছেন। আপনি দিন রাত অতিবাহিত করছেন আল্লাহর নাফরমানিতে, কেউ জানে না, আল্লাহ দেখছেন। প্রিয় ইসলামী ভাইরা, নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, বাঁচানোর চেষ্টা করতে হবে, তাহলে কান্নার মতো নেয়ামত আমরা পাব। অন্যথায় মনে রাখবেন, আমাদের চোখ দিয়ে পানি পড়বে না। অনেকে বলে, ভাই আমার চোখ দিয়ে পানি পড়ে না। তো কেন পড়ে না, এটি ভাবতে হবে যে আমার চোখ দিয়ে কেন পানি পড়ে না। আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে আম্বিয়া ইকরামরা কেঁদেছেন, অলিয়া ইকরামরা কেঁদেছেন, সাহাবা ইকরামরা কেঁদেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কেঁদেছেন। আমার কেন কান্না আসে না? নিজের কাছে প্রশ্ন করা উচিত যে কোন গুনাহের কারণে এই নিয়ামত কেড়ে নেওয়া হলো। এক সময় তো আমি কাঁদতাম, এক সময় তো আমার চোখ দিয়ে পানি পড়তো, আজকে আমার চোখ দিয়ে পানি কেন পড়ছে না? আজকে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না কেন? কারণ কি? নিজেকে চেক করুন, নিজের অবস্থা দেখুন যে হয়তোবা এমন গুনাহ যা আমি সেদিকে খেয়াল করছি না, আমার দ্বারা হয়ে যাচ্ছে। সেই গুনাহের কারণে আল্লাহ তাআলার ভয়ে যে কান্নার একটি নিয়ামত আমি পেয়েছিলাম সেটি কেড়ে নেওয়া হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে না, আমার অবস্থা এমন দাঁড়িয়েছে, নেক আমলে মন লাগে না, মসজিদে মন লাগে না, তিলাওয়াতে মন লাগে না, জিকিরে মন লাগে না, কাফলাতে মন লাগে না, নেক আমল পুস্তিকার উপর আমল করতে মন লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি যতক্ষণ পর্যন্ত না করি আমার ভালোই লাগে না। তো কেন হচ্ছে এই বিষয়টি? প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে একটু হলেও ভাবা উচিত। নির্জনে একা ঘরে ভাবুন যে মওলা, আমি কেন তোমার ভয়ে আমার চোখে পানি পড়ছে না? হয়তোবা তোমার কোনো নাফরমানি আমি করেছি, মওলা তুমি আমাকে বাঁচিয়ে নাও। একবার নির্জনে ঘরে একটু চিন্তা করে দেখুন যে আমি যখন মরে যাব, অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে, আর আমার অবস্থা যদি এমন হয় তাহলে আমি যাব কোথায়, আল্লাহর আজাব থেকে বাঁচব কিভাবে? প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামী মদনী মাহল, দাওয়াতে ইসলামীর মদনী পরিবেশ আমাদেরকে এই চিন্তাধারা দিচ্ছে, গুনাহ থেকে ফিরে আসুন, তওবার দিকে আসুন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অধিক তওবা করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যদুল মাসুমিন হওয়ার পরেও, মাসুমদের সর্দার হওয়ার পরেও, যার ওসিলায় পূর্বের নবীর উম্মতের গুনাহ ক্ষমা হবে, যার ওসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে, তিনি আল্লাহ তাআলার দরবারে অধিক তওবা করতেন। আমাদের দিন কেটে যায়, রাত কেটে যায়, কোনো তওবা নেই, কোনো অনুশোচনা নেই, কোনো অনুতপ্ততা নেই, বাস কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। আর শয়তানের কীভাবে আমাদের উপর জাল বিছিয়ে রেখেছে, এটা সত্ত্বেও আমরা নিজেকে নেক ভাবি যে আমি তো নেক, আমি তো মুত্তাকি, আমি তো পরহেজগার, আমি তো কোরআন তিলাওয়াত করি, আমি তো মাথায় ইমামা পড়েছি, সুন্নতি লেবাস পড়েছি, আমি তো দরজ দিচ্ছি, বয়ান করছি। আরে ভাই, এটি শয়তানের ধোকা হতে পারে, আমি দরজ করলাম, বয়ান করলাম, ইমামা পড়লাম, সুন্নতের উপর আমল করলাম, নামাজ পড়লাম, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারছি না, আমার ইবাদতের অবস্থা কেমন, ফজর কোথায়, জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়, জামাতের অবস্থা কেমন, যদি এই সকল বিষয় যদি আমরা পর্যবেক্ষণ না করি, আত্মসমালোচনা যদি না করি, তাহলে শয়তানের ধোকায় আমরা পড়ে যাব। মনে রাখবেন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একটি অপমৃত্যুর কারণের মধ্যে একটি ঘটনা লিখেছেন, এক ব্যক্তি 20 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য 20 বছর ফি সাবিলিল্লাহ আজান দিয়েছে, কিন্তু মৃত্যুর সময় সে ঈমান হারা হয়ে মারা গেল। অনেক যারা বড় বড় নেককার মুত্তাকি হয়ে সমাজের মধ্যে পরিচিত ছিল, ঈমান হারা হয়ে মারা গিয়েছে। এই সকল ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। আমি আপনি কোথায়, কেন শয়তানের ধোকায় পড়ে গেলাম? মনে রাখবেন, গোসে পাক শেখ আব্দুল কাদির জিলানি আলাই রহমা ঈদের দিন কাঁদছিলেন, জিজ্ঞেস করা হলো, হুজুর আজকে ঈদের দিন কান্না কেপন? তখন তিনি বললেন, আমার ঈদের দিন সেই দিন হবে যেদিন ঈমান নিয়ে আমি কবরে যাব। যিনি অন্যের ঈমানের হিফাজত করেছেন, পথভ্রষ্ট লোকদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যার ইবাদতের অবস্থা এমন 40 বছর পর্যন্ত এশার অযুতে ফজরের নামাজ আদায় করেছেন, প্রতি 2 রাকাতে কোরআনুল করিম খতম করেছেন, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করার সময় বলছিলেন যে মওলা কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠায়ও। যারা উপস্থিত ছিল অবাক হলো, কাবার সামনে যে দোয়া করা হয় দোয়া কবুল হয়, তাওয়াফরত অবস্থায় কে এরকম দোয়া করছে? জিজ্ঞেস করলো, ইয়া শেখ মানন্তা আপনি কে? বললেন, আনা শেখ আব্দুল কাদির জিলানি। লোকে আশ্চর্যান্বিত হলো, আপনি শেখ আব্দুল কাদির জিলানি, এইরূপ দোয়া কেন করছেন যে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান? তখন তিনি বললেন, আমি যা ইবাদত করেছি, রিয়াজত করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য যা করেছি, যদি আল্লাহ তাআলার দরবারে মকবুল না হয়, কিয়ামতের দিন এই জন্য অন্ধ হয়ে উঠতে চায় যেন আমল নামা পড়তে না হয়। কেমন আল্লাহকে ভয় করেছে! ঈদের দিন কাঁদছেন যে ঈমান যেদিন নিয়ে যাব সেই দিন আমার আনন্দের দিন হবে, ঈদের দিন হবে। আমাদের তো ইবাদতের অবস্থা আমরা জানি, একটা তো দিন রাত, আমাদের দিন শুরু হয় গুনাহ দিয়ে, দিন শেষ হয় গুনাহ দিয়ে, আমাদের অবস্থা এমন, কিন্তু বিন্দু মাত্র অনুশোচন আমাদের মাঝে নেই, আল্লাহর ভয় যেভাবে করা সেভাবে নেই। যদি হতো প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমরা প্রকৃত নেককার হতাম, নিজেকে নেক আমলের মধ্যে আবদ্ধ রাখতাম, তওবা ইস্তিগফার আমাদের মুখে জারি হতো। মাত্র ভূমিকম্প আসলো, আমাদেরকে কেমন নাড়া দিয়েছে, কিন্তু আসলে ওই নাড়া দেয়া যা আমি পেয়েছি তার মধ্যে আমার ইস্তেকামত কতটুক? ভূমিকম্প আসলো, ইস্তিগফার করলাম, চলে গেল, কি করলাম? নামাজের অবস্থা কোথায়? ফজরতে আজও ঘুমিয়ে আছি, কোথায় ভয় পেলাম? আমাদের বিল্ডিং হিলে গেল, আমি ভয় পেয়ে গেলাম, যে মাত্র চলে গেল আবার নিজের অবস্থায় ফিরে আসলাম। এই অবস্থা দিয়ে যদি থাকে, তাহলে মনে রাখবেন, মৃত্যু তো একদিন অনিবার্য আসবেই, কিন্তু যদি উদাসীনতার অবস্থায় যদি মারা যায়, তাহলে তো আমাদের করুণ অবস্থা হবে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিজের গুনাহ থেকে তওবা করি, নিজেকে গুনাহ থেকে বিরত রাখি। এই যে দাওয়াতে ইসলামের পরিবেশ, এই পরিবেশ আমাদেরকে গুনাহমুক্ত পরিবেশ দিচ্ছে। নিজেকে যতটুক সম্ভব এই পরিবেশের সাথে আবদ্ধ রাখুন, কাফলাতে সফর করুন, কোর্সের মধ্যে যান, দাওয়াতে ইসলামী দিনই কাজে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ এই মন মানসিকতা তৈরি হবে যে আমি গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচব, নিজেকে নেক আমলে আবদ্ধ রাখব। ইনশাআল্লাহ এই মাদানী পরিবেশের বরকতে আপনি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে আপনি সক্ষম হবেন, এবং এই পরিবেশের বরকতে ইনশাআল্লাহ তওবাও নসিব হবে, ইমানের সাথে ইনশাআল্লাহ মৃত্যুও নসিব হবে। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে দেখা গিয়েছে অনেক ইসলামী ভাই মৃত্যুর সময় কালিমা পড়ে, দুরুদ পড়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা বাকি জীবনকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে অতিবাহিত করব ইনশাআল্লাহ। যখনই আল্লাহ তাআলা সময় দেয়, সুযোগ দেয়, আমরা কাফলাতে যাব ইনশাআল্লাহ। আগামী 24-25-26 ডিসেম্বর বুধ বৃহস্পতি শুক্রবার দাওয়াতে ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা হচ্ছে আলহামদুলিল্লাহ। ইজতিমার বরকতে
অনেক যুবকের আত্মশুদ্ধি হয়েছে, নেকির পথের পথিক হয়েছে। শুধু নেকির পথের পথিক হয়নি, সে নেকির দায়ী হয়েছে, দাওয়াত দাতা হয়েছে, আত্মশুদ্ধি হয়েছে। চেহারায় দাড়ি ছিল না, ইজতেমাতে আসার বরকতে দাড়ি সাজিয়ে নিয়েছে, পাগড়ি পরিধান করে নিয়েছে, সুন্নতের উপর রঙে রঙিন হয়েছে, গুনাহ থেকে তওবা করেছে। তো সকল যারা এখানে উপস্থিত এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যারা রয়েছেন, প্রত্যেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় আমরা যাব ইনশাআল্লাহ। শুধু যাব না, নিয়ে যাব। তো আমরা এখন থেকে প্রস্তুতি নিই এবং এলাকার মধ্যে ইসলামী ভাইদেরকে বুঝিয়ে তাদেরকে উৎসাহিত করে আমরা সঙ্গে যেন ইজতেমাতে নিয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার এবং অন্যান্য ইসলামী ভাইদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমাতে কিছু সুন্নত এবং আদব বয়ান করা হয়। আজকের সাপ্তাহিক ইজতেমার যে সুন্নত এবং আদব রয়েছে, হাজির সুন্নত ও আদব, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দুইটি ফরমান শুনুন। আল্লাহ পাক হাঁচি পছন্দ করেন এবং হায় তোলা অপছন্দ করেন। যখন কারো হাঁচি আসে এবং সে আলহামদুলিল্লাহ বলে, তখন ফেরেশতারা বলে রব্বিল আলামিন। আর যদি সে রব্বিল আলামিন বলে, অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার প্রতি দয়া করুন। হাঁচির সময় মাথা নিচু করুন, মুখ ঢেকে নিন এবং আস্তে আওয়াজ করুন। হাঁচির আওয়াজ উঁচু করা বোকামি, অর্থাৎ নির্বুদ্ধিতা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দাওয়াতে ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে দুরুদ এবং দুইটি দোয়া পড়ানো হয়, আসুন আমরা পড়ে নিই। হযরতে সাইয়েদেনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। আসুন আমার পড়ে নিই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাভি রহমতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষবার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন আমার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়েদেনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য সত্তর জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরা পড়ে নিই, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই রব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই রব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
আলাইহি। এখন জিকির হবে। আসুন জিকিরের পূর্বে আমরা কয়েকবার দরুদে পাক পাঠ করে নিই।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ As-salatu was-salamu alayka ya habiballah As-salatu was-salamu alayka ya nabiyallah Wa ala alika wa ashabika ya nurallah
Allahumma ameen الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আস্তাগফিরুল্লাহ 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 اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله يا إله العالمين আমরা গুনাহগার গুনাহে পরিপূর্ণ দুটি হাত তোমার দরবারে তুলেছি আয় আল্লাহ তোমার অনেক নাফরমানি করেছি জীবনের অধিকাংশ সময় মলা তোমার নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি আয় আল্লাহ এমন এমন গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়েছে আল্লাহ যখন স্মরণ পড়ে বিবেক ধিক্কার দেয় আয় আল্লাহ এমন এমন গুনাহ আমরা করেছি মওলা যখন স্মরণে আসে বিবেক বলে তোমার রিজিক খেয়ে তোমার নাফরমানি করলাম তোমার জমিনে তোমার নাফরমানি করলাম আল্লাহ নির্জনে একা গুনাহ করেছি ভয় রেখেছি মানুষের ভয় রেখেছি কেউ যেন দেখে না নেয় কিন্তু আল্লাহ ভুলে গেলাম তুমি দেখছো তুমি জানো আল্লাহ আমরা এত গুনাহ করেছি যদি এই গুনাহ সম্পর্কে আমাদের আত্মীয় স্বজন জেনে নিত বন্ধু মহল যদি জেনে নিত হয়তো বা তারা প্রকাশ করে দেয় কিন্তু মওলা এত গুনাহ করেছি তুমি জানো কিন্তু মওলা সম্মানের মুকুট মাথায় দিয়ে রেখেছ আল্লাহ লোকেরা আজও সালাম করে সম্মান জানায় তবে আল্লাহ কিতাবে পড়েছি যারা গুনাহ করে তাদের কঠিন অবস্থা হয় যখন সে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায় আল্লাহ গুনাহগারদের মৃত্যুর সময় এত কষ্ট হয় যে তাকে যতই পানি পান করানো হোক না কেন তার তৃষ্ণা নিবারণ হয় না গুনাহগারদের চেহারা কালো হয়ে যায় আল্লাহ কিবলা থেকে ফিরে যায় আল্লাহ তোমার দরবারে তোমার রহমতের উপর ভরসা করে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ তোমার দরবারে হাত তোলার যোগ্যতা আমরা রাখি না কোন মুখ নিয়ে আমরা চাইব এই মুখ দিয়েও তো গুনাহ করেছি কোন হাত বাড়াবো এই হাত দিয়েও তো গুনাহ করেছি কোন শরীর নিয়ে তোমার দরবারে আসব এই শরীরের এক একটি পশম গুনাহের সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে আল্লাহ তুমি কোরআনুল করিমে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ তোমার কসম তোমার রহমত থেকে আমরা নিরাশ হইনি বিদায় এত গুনাহ করার পরেও তোমার দরবারে হাত তুলে দিয়েছি এই ভেবে আমি গুনাহগার কিন্তু আমার রব রহমান আমি গুনাহগার আমার আল্লাহ রহিম আমি গুনাহগার আমার সৃষ্টিকর্তা তিনি গাফফার তিনি সত্তার আল্লাহ যখন তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আরো দয়া করো আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও ইলাহাল আলামিন অনেক গুনাহ করেছি এমন এমন কার্যাদি আমাদের দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহ লোকেরা যদি জানে আমাদের দিকে তাকাবেও না আল্লাহ তোমার দয়াতে তোমার দয়া পাওয়ার জন্য তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ বড়ই আশা নিয়ে হাত বাড়িয়েছি
তুমি যদি না শুনো কে আছে যে আমাদের হৃদয়ের কথাকে শুনবে? তুমি যদি মাফ না করো কার কাছে গিয়ে হাত পাতবো আল্লাহ? তুমি যদি আমাদের প্রতি দয়া না করো কে আছে যে আমাদের প্রতি দয়া করবে? আল্লাহ তোমাকেই আমরা সৃষ্টিকর্তা হিসাবে মেনেছি, তোমাকেই সেজদা করি, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও, তোমার দরবার থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় আমরা কোথায় যাব? আল্লাহ তোমার তো একটাই দরবার, আমরা কার কাছে যাব? আল্লাহ বড়ই আশা নিয়ে তোমার দরবারে এসেছি, এ রহমান ইয়া রহিম ইয়া করিম, আমাদের গুনার দিকে নয় নিজের রহমতের দিকে তাকিয়ে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনকে মাফ করে দাও, আজকে এই জিতিমাতে যারা এসেছে প্রত্যেককে মাফ করে দাও, যারা আসার নিয়ত করেছিল কোনো কারণে আসতে পারিনি তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ মাদানী চ্যানেলে যারা দুয়াতে শরীক হয়েছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে তোমার বান্দা হিসেবে কবুল করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের কারণে দুনিয়াতে আখরাতে কবরে কোথাও আজাব দিও না আল্লাহ। আল্লাহ তোমার কসম অনেক দুর্বল, আল্লাহ দূর থেকে ধোঁয়া দেখলে ঘাবড়িয়ে যায়, মশা কামড় দিলিয়ে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পোকা মাকড় আমাদের পোশাকের ভিতর যদি প্রবেশ করে আমরা লাফিয়ে পড়ি, অন্ধকার কক্ষে যদি একা থাকি ঘাবড়িয়ে বের হয়ে যায়। আল্লাহ সামান্য ভূমিকম্প যখন আসলো আল্লাহ আমরা অনেক অনেকে ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তোমার কসম বলো আমরা অনেক দুর্বল, মোলা তোমার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই। আল্লাহ আমাদের গুনাহের কারণে যদি পাকড়াও করো আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ বিনা হিসাবে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহকে তুমি নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ যেভাবে গুনাহকে তুমি ঢেকে রেখেছো, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তুমি ঢাকা অবস্থায় তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদের গুনাহ যেন মানুষদের মাঝে না দুনিয়াতে না আখেরাতে কোথাও যেন প্রকাশ না পায়। আল্লাহ লোকেরা যেন না বলে দেখো নেক সাজে কিন্তু তার কি অবস্থা। আল্লাহ তুমি নিজের রহমতের করুণায় আমরা যা গুনাহ করেছি আল্লাহ প্রত্যেক গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ আগামীতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, আল্লাহ গুনাহ থেকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও, আল্লাহ তোমার ভয় ভীতি আমাদেরকে দান করে দাও, আল্লাহ তোমার ভয়ে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও। ইলাহাল আলামিন আজকের যা বয়ান হয়েছে এর উপর আমল করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ প্রকৃত তোমার ভয় আমাদেরকে দান করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচতে চায় শয়তান বাঁচতে দেয় না, নফসের ধোকায় পড়ে গুনাহ করে বসি, কিন্তু মওলা তোমার রহমতের উপর ভরসা করে আল্লাহ তওবা করার নিয়তে আমরা দুয়াতে আল্লাহ তওবা করি, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে প্রকৃত নেককার হওয়ার তৌফিক দান করে দাও, আল্লাহ আমাদেরকে ইবাদত মুখী করে দাও, মসজিদ মুখী করে দাও, তাকওয়া পরহেজগারি দ্বারা আমাদেরকে সজ্জিত করে দাও। ইলাহাল আলামিন দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা ইজতিমাতে এসেছে আল্লাহ, যারা যে নিয়ত নিয়ে বাসনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নিয়ত বাসনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে যারা দোয়ার জন্য বলেছে আল্লাহ, যারা যে নিয়তে দোয়ার জন্য বলেছে আল্লাহ, প্রত্যেকের নিয়তকে দোয়াকে তুমি কবুল করে না। ইলাহাল আলামিন তোমার দরবারে আরো আল্লাহ আমাদের কে সবাইকে মওলা সপরিবার হজ করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে হাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে তোমার ঘরের তাওয়াফ করার তৌফিক দিয়ে দাও, তোমার হাবিবের রওজার জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। ইলাহাল আলামিন, তোমার হাবিবের ওসিলায় রহমতের করুণায় আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। ইলাহাল আলামিন, আগত এল্লা দাওয়াত ইসলামী তিন দিনের সুন্নতে ভরা ইজতিমাকে এল্লা সান্ধারভাবে তুমি কামিয়াবি দান করে দাও। আল্লাহ, এই ইজতিমার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা পরামর্শ দিয়ে আর্থিকভাবে যে যেভাবে সহযোগিতা করবে, যারা ইজতিমাতে আসবে, অন্যান্য ইসলামী ভাইকে নিয়ে আসবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানিত করে দাও। ইলাহাল আলামিন, এই ইজতিমাকে আমাদের সবাইকে মিলেমিশে কামিয়াব করার তৌফিক দিয়ে দাও। ইলাহাল আলামিন, আমাদের আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাত এর হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। ইলাহাল আলামিন, তোমার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও। কহতে রহতে হ্যায় দোয়া কে বাস্তে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বেকসো মজবুর কি বিবরকত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা ইয়া হাবিবাল্লাহ আসআলুকা শাফাআতা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমাদের মৃত্যুর সময় চলে আসে, ইয়া আল্লাহ আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু দিদার তখনই দি হবে আমার আমার শোনে এসোনা মদনী মদিনওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমায় বজমে হেদায়েত পেলা কো সালাম হোসে আজম ইমাম তাকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام، شمع بزم لاکھو سلام، فیض سے جن کے لاکھو نمازی بنے، فرض سے جن کے لاکھو امام سجے، اس امیر اہل سنت پہ لاکھو سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام، شمع بزم ہدایت پہ لاکھو سلام۔
اللہم الصلاة والسلام علیک یا رسول اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول۔
چار دی کے خود پروشار نے کردوات، امت حق خدا بھی روح رسول،